ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ৭:৩০, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৭:৩০। আমি সঞ্জানা ফিরোজ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ FDI প্রবাহ কিছুটা নিম্নমুখী হয়ে পড়েছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
গত ৪ দিন ধরে সারা দেশে ট্রাক ধর্মঘট চলছে।
সেলিম হোসেন জানাবেন খেলার খবর এবং আছে নিয়মিত পরিবেশনা নারী কণ্ঠ। তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে পরিবার বিচ্ছিন্ন করার বিষয়ে অভিবাসন নীতিমালা পরিবর্তন করার একদিন পর প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার অভিবাসন সংক্রান্ত এবং অন্যান্য বিষয়ে দুটি প্রস্তাবের উপর আজ ভোট গ্রহণ করবে। এই সব বিষয় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। যদিও এই ভোটের ফলাফল অনিশ্চিত, তবে একটা দিক হচ্ছে এ ব্যাপারে কঠোর নীতি অনুসরণ করা, আর অন্য দিকটি হল রিপাবলিকান দলের রক্ষণশীল ও মধ্যপন্থীদের মধ্যে একটি সমঝোতা করা। বৃহস্পতিবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন বিল নিয়ে সংশয় প্রকাশ করে বলেন যে কোনো অভিবাসন বিল অনুমোদন পাবার জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পেতে পারে কিনা। বিরোধী ডেমোক্র্যাটদের দোষারোপ করে বলেন তারা শুধু প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অভিবাসন বিলে যে বিধান উত্থাপন করা হয়েছে তা হচ্ছে সীমান্ত অবৈধভাবে অতিক্রম করলে শিশুদেরকে আলাদা না করে বাবা মার সঙ্গে আটক করে রাখা হবে। আরও রয়েছে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ২৫ কোটি ডলার বরাদ্দ করা, বর্তমান ভিসা লটারির মেধাভিত্তিক করা এবং অনথিভুক্ত অভিবাসী, বিশেষ করে যারা শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে এসেছিল, তাদের নাগরিকত্ব প্রদানের পথ খুঁজে বের করা। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলছে। নাম প্রকাশ করা হয়নি এবং সূত্র উদ্ধৃত করে সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ বৈঠক আগামী মাসে ট্রাম্পের ইউরোপ সফরের সময় অনুষ্ঠিত হতে পারে। বলা হচ্ছে ১১ ও ১২ জুলাই ব্রাসেলসে নেটো শীর্ষ সম্মেলনের আগে কিংবা দুদিন পরে অথবা প্রেসিডেন্ট ট্রাম্পের ব্রিটেন সফরেরও পরে এই দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গ্যারেট মার্কুইস আজ এক টুইট বার্তায় জানান যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন ২৫ থেকে ২৭ জুন লন্ডন এবং রোমে যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে এক বৈঠকে জাতীয় নিরাপত্তা বিষয়ে আলোচনা করবেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যকার সম্ভাব্য শীর্ষ বৈঠক নিয়ে আলোচনার জন্য মস্কো সফরেও যাবেন। পুতিনের মুখপাত্র দমিত্রি পেসকভও আজ সংবাদদাতাদের সঙ্গে টেলিফোন কনফারেন্স করলে এটি নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন বল্টন এই প্রস্তুতি সম্পর্কে আলোচনার জন্য আগামী সপ্তাহে রাশিয়া যাবেন বলে আশা করা হচ্ছে। এই শীর্ষ বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি, তবে বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যম জানিয়েছে যে নেটো শীর্ষ সম্মেলনের পরে কোনো একটি ইউরোপীয় দেশের রাজধানীতে এই শীর্ষ বৈঠক হতে পারে। রোহিঙ্গা সংকট সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলাপ আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ঢাকা সফরের প্রীতি সফর হিসেবে আগামী ২৭ জুন মাহমুদ আলী বেইজিং যাচ্ছেন বলে সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
আগামী ২৯ জুন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বর্তমান সরকারের মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর এটাই হয়তো শেষ বেইজিং সফর। নির্বাচনী বছরের এ সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাতের চেষ্টা চলছে। উল্লেখ্য যে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় গত নভেম্বরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছিলেন। সেই সময় আচমকা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ে ঢাকা সফর করেন। ঢাকায় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকেই সংকট সমাধানে বেইজিংয়ের মধ্যস্থতা এবং এ সংক্রান্ত তিন দফা প্রস্তাবে সায় দেয় ঢাকা, যার ধারাবাহিকতায় পরবর্তীতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় চুক্তি সই হয় মিয়ানমারের সঙ্গে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ FDI প্রবাহ কিছুটা নিম্নমুখী হয়ে পড়েছে বলে সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটাডের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৮তে উঠে এসছে। রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
প্রতিবেদনে বলা হয়েছে 2017 সালে দেশটিতে সরাসরি বিদেশি বিনিয়োগ তার আগের বছরের তুলনায় কমেছে 7.20%। 2016 সালে যেখানে $233 কোটি FDI এসেছিল, 2017 সালে তা কমে হয়েছে প্রায় $216 কোটি। এর ফলে স্বল্পোন্নত দেশ LDC সমূহে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে শীর্ষ 5 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। প্রতিবেদনে বলা হয়েছে 2017 সালে মিয়ানমারে বিদেশি বিনিয়োগ 45% বেড়ে হয়েছে $430 কোটি, যা LDC দেশসমূহের মধ্যে সর্বোচ্চ। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে ইথিওপিয়া, কম্বোডিয়া, মোজাম্বিক ও বাংলাদেশের অবস্থান। প্রতিবেদনে বলা হয়েছে গত বছর বিশ্বব্যাপী মোট FDI প্রবাহে ধস নেমেছিল, যার ফলে বছরটিতে সরাসরি বিনিয়োগ 2016 সালের তুলনায় কমেছিল 23%। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের সর্বত্র ট্রাক ধর্মঘট চলছে, লোকজন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছেন না। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে সংবাদদাতা গৌতম গুপ্ত।
প্রধানত ডিজেলের ঘন ঘন দাম বাড়ার প্রতিবাদে সারা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে ট্রাক ধর্মঘট। ফলে একদিকে যেমন নানান সামগ্রীর যোগানের ঘাটতি, অন্যদিকে মূল্যবৃদ্ধি। নাজেহাল সাধারণ মানুষ। ডিজেলের দর নিয়ন্ত্রণের জন্য সরকারের কোনো উদ্যোগ নেই। ট্রাক ধর্মঘটের নিরসনের দিকেও মাথা ব্যথা দেখা যাচ্ছে না সরকারের। ট্রাক মালিকদের মতে সড়কগুলিতে এই ধর্মঘটের জন্য আটকে পড়ে রয়েছে প্রায় 4 লক্ষ ট্রাক। পচনশীল সামগ্রীগুলি ট্রাকেই নষ্ট হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে পেঁয়াজ আসে মহারাষ্ট্র থেকে, বড় বড় মাছ আসে অন্ধ্রপ্রদেশ থেকে। এসব সামগ্রীর যোগান ও দামেই ধর্মঘটের বেশি প্রভাব। তরকারির বেশিটাই সরবরাহ হয় রাজ্যের জেলাগুলি থেকে, সেগুলির যোগান সমস্যা দেখা দিয়েছে। বাড়ি তৈরির জন্য বালি আর পাথরকুচি সরবরাহ, আর এই মঙ্কায় ছোট ব্যবসায়ীরাও জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা লুটছে, কে দেখবে? গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়ার কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে দেশকে প্রস্তুত রাখার জন্য জাপান নিরাপদে স্থানান্তর মহড়া বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। জাপান বলছে যে গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের পর কূটনৈতিক সম্পর্কের বরফ গলায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সেখানকার তোজিচি জেলার কর্মকর্তারা বলছেন যে আগামী সপ্তাহে যে স্থানান্তর মহড়া অনুষ্ঠিত হবার কথা ছিল, সরকারের অনুরোধে তা বাতিল করা হয়েছে। এবছরের শেষ দিকে আরও অন্তত 8টি জেলায় এ ধরনের যে মহড়া হবার কথা ছিল তাও স্থগিত করা হয়েছে। উত্তর কোরিয়া গত বছর জাপানের ওপর পরীক্ষামূলকভাবে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং আরও অনেকগুলো জাপানি জলসীমায় পরীক্ষা করার পর এই মহড়াটি শুরু হয়। তবে মহড়া বাতিলের সিদ্ধান্ত সত্ত্বেও টোকিও এখনও 2023 সাল নাগাদ ভূমি থেকে ক্ষেপণাস্ত্রে বাধা দানকারী এইজিস মিসাইল ইন্টারসেপ্টার মোতায়েন করার পরিকল্পনা বহাল রেখেছে। বার্তা সংস্থা AP জানাচ্ছে যে ইসরায়েলের সরকারি কৌঁসুলিরা সরকারি তহবিলের $1,00,000 যাচ্ছে তাই ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। বলা হচ্ছে তিনি দেশের বিখ্যাত সব রন্ধনশিল্পীদের কাছে খাবার অর্ডার দিয়ে অর্থের অপব্যয় করেছেন। যদিও এই মামলায় সরাসরি প্রধানমন্ত্রীকে জড়ানো হয়নি, সারা নেতানিয়াহুর দোষী সাব্যস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বিব্রত হতে পারেন এবং এর ফলে তার নিজের আইনগত সমস্যার দিকে লোকজনের মনোযোগ আবারও আকৃষ্ট হতে পারে। নেতানিয়াহু এরই মধ্যে অনেকগুলো রাজনৈতিক সাফল্যে উৎফুল্ল ছিলেন, যার মধ্যে রয়েছে ট্রাম্প প্রশাসনের ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়ে আসা এবং জেরুজালেমে আমেরিকার দূতাবাস স্থানান্তর করা। এসব কারণে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলার চলমান তদন্ত থেকে লোকজনের দৃষ্টি ছিল অন্যদিকে। সারা নেতানিয়াহু এর আগেও বিলাসী আচরণের জন্য অভিযুক্ত হয়েছেন। 2016 সালে আদালত রায় দেয় যে তিনি একজন কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং আদালতের হুকুমে ওই লোকটিকে ক্ষতিপূরণ বাবদ $42,000 দিতে বলা হয়। তবে এই সব অভিযোগ নেতানিয়াহু পরিবার অস্বীকার করে আসছে। রাশিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনিয়ার প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো 2015 সালের শান্তি চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আলাপ আলোচনা করছেন। ওই চুক্তি ইউক্রেনের পূর্বাঞ্চলে হিংসা হানাহানি বন্ধ করতে ব্যর্থ হয়। ক্রেমলিন জানাচ্ছে যে ওই অঞ্চলে ইউক্রেনের সৈন্য মোতায়েনের কারণে ডনবাসে উত্তেজনা বৃদ্ধি, অসামরিক লোকজনে হতাহত হওয়ায় পুতিন তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার 1575 কিলোহার্টজে। বিশ্বকাপ ফুটবল নিয়ে মানুষের চোখ যখন টেলিভিশনের পর্দায়, তখন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে হয়ে গেল আকর্ষণীয় যোগব্যায়ামের শরীরচর্চা। সেখানে উপস্থিত ছিলেন 10,000 মানুষ। 21 জুন আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসের এই অনুষ্ঠান আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। আরও জানাচ্ছেন ঢাকার সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাব অনুযায়ী জাতিসংঘ দিবসটিকে যোগব্যায়াম দিবস হিসেবে ঘোষণা করে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছিলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি বলেন, মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে যোগব্যায়াম একটি শক্তিশালী ও কার্যকর মাধ্যম হিসেবে ভূমিকা রাখতে পারে। জমকালো এই যোগব্যায়াম অনুষ্ঠানে রাজনীতিক, কূটনীতিক, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়া, মিডিয়া, ছাত্র, শিক্ষক সহ নানা পেশার মানুষ অংশ নেন। অভিনেত্রী রোকেয়া প্রাচী গিয়েছিলেন সেই অনুষ্ঠানে, বললেন শরীর মন ভালো রাখার জন্য যোগব্যায়ামের কোনো বিকল্প নেই।
যোগব্যায়ামের প্রতি মানুষের আকর্ষণটা বেড়েছে, সবাই স্বাস্থ্য সচেতন, শরীরে ভালো থাকতে চায়, মনে ভালো থাকতে চায়, চেহারায় ভালো থাকতে চায়। সেই স্বাস্থ্য সচেতনতার জায়গায় আমার মনে হচ্ছে যে যোগব্যায়ামে মানুষ খুব আকৃষ্ট, এবং এখানে যদি রেগুলার যোগব্যায়ামের সেন্টার খোলা হয় প্রচুর মানুষ সেখানে যাবে যোগব্যায়াম করতে। বিচ্ছিন্ন ভাবে আমরা সবাই যোগব্যায়ামের সাথে আছি।
ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা বলেন, যোগ চর্চা সুস্থ সুন্দর জীবনের সহজ পথ, আমরা সেই বার্তা নাগরিকদের দিতে চাই। তিনি জানান, 2000 সালে যখন তারা প্রথমবারের মতো এই আয়োজনটি করেছিলেন তখন মাত্র 700 জন অংশ নিয়েছিলেন, এখন সেটা 10,000-এ পৌঁছেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
গত কয়েক দশক ধরে চিকিৎসা বিজ্ঞানে নিরন্তর গবেষণা আন্তর্জাতিক উদ্যোগ সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ ভূমিকা রেখেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই উন্নতির পরও আজকাল বিশ্বব্যাপী ভ্রমণ সহজ হবার এবং দ্রুত হবার কারণে ভাইরাসের বিস্তার করছে অল্প সময়ের মধ্যেই। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক রবার্ট রাফায়েলের প্রতিবেদন থেকে তথ্য নিয়ে শাহাদাত হোসেন সবুজ কথা বলেছেন জীববিজ্ঞানী সরার জাহাঙ্গীরের সাথে।
গত 2 বছরে 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত আফ্রিকা জুড়ে প্রায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে ইবোলায় আক্রান্ত হয়ে। সম্প্রতি এই ইবোলা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি 25 জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পৃথিবীর নানা প্রান্তে। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা ইবোলা মোকাবেলায় কাজ করছেন। ইবোলা এখনও একটি উদ্বেগের বিষয়। 1918 সালে এই মহামারীর কবলে পড়ে 5 থেকে 10 কোটি মানুষ মৃত্যুমুখে পতিত হয়েছিল। ডক্টর অ্যান্থনিও ফাউসি, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজের পরিচালক, তিনি বলেছেন 2017-18 সালের সময়টি ছিল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক সময়। এ সময় অনেক লোক শ্বাসকষ্ট, খারাপ রকম সর্দি কাশিতে কষ্ট পেয়েছে। এসব রোগ ভ্রমণকারীদের মধ্যে খুব সহজেই ছড়িয়ে পড়ে। তাছাড়াও অর্থনৈতিক বৈষম্যও এই রোগের বিস্তারের পিছনে একটি বড় কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন। ডক্টর অ্যান্থনিও ফাউসি বলছিলেন,
রাইট নাও উই আর ইন দ্য সামওয়াট কম্প্রোমাইজ সিচুয়েশন ওয়্যার উই হ্যাভ টু চেস আফটার প্যান্ডেমিকস, উই রিঅ্যাক্ট টু দেম।
ডক্টর অ্যান্থনিও ফাউসি বলছিলেন, এই মুহূর্তে আমরা অনেকটা আপোষ রক্ষা অবস্থায় রয়েছি, আমরা মহামারীর পিছনে পেছনে ছুটছি, আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি, মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছি। এর কারণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এমন একটি রোগ যা প্রতি বছর পরিবর্তিত হয়, এ কারণেই এটা উদ্বেগের বিষয়। এবছর এর প্রতিরোধে যে ভ্যাকসিনটি ব্যবহার করা হলো আগামী বছর তা ঠিকভাবে কাজ করবে না, নতুন ভ্যাকসিন বানাতে হয়। উন্নত দেশগুলোতে আমরা এটা করতে পেরেছি, তবে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে আরও অনেক স্বাস্থ্য সমস্যা রয়েছে যে তারা নতুন ভ্যাকসিনের ব্যয় বহন করতে পারে না। এর মধ্যে যদি সেখানে মহামারী ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু সত্যি বিপদের কথা। ডক্টর অ্যান্থনিও বলছিলেন, যদি একটি সার্বজনীন ভ্যাকসিন তৈরি করা যায় তা হবে যুগান্তকারী। ডক্টর অ্যান্থনিও বলেন,
ইফ ইউ হ্যাড আ ভ্যাকসিন দ্যাট ইউ কুড স্টকপাইল the way you stockpile measles vaccine, polio vaccine, smallpox vaccine,
which তিনি বলছিলেন, যদি এমন একটি ভ্যাকসিন থাকে যেটা মজুত করে রাখা যায়, যেমন ভাবে আমরা মেজল, পলিও, স্মলপক্সের ভ্যাকসিনগুলো রাখতাম, তবে সৌভাগ্যক্রমে তা আমাদের করতে হচ্ছে না। সেরকমটি করা গেলে আমরা অনেক এগিয়ে যেতে পারব, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো যেখানে মহামারী ছড়িয়ে পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় না। ডক্টর সারোয়ার জাহাঙ্গীর, আপনি শুনছিলেন এই যে প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, এটাকে এবছর যে ভ্যাকসিন দিয়ে মোকাবেলা করা গেল, পরের বছর আর সেটাকে যাচ্ছে না, এই বিষয়টি কি আপনি একটু ব্যাখ্যা করে বলবেন?
যে বিষয়টি, ভাইরাস তো কতগুলো সেকেন্ডের মাঝে তারা রেপ্লিকেট করতে পারে, তারা তাদের পুনর্জন্ম হয়, প্রতিবার পুনর্জন্মে তাদের যে জেনেটিক কম্পোজিশন সেটা পরিবর্তিত হয়ে পড়ে। যেমন আমাদের সাথে অন্যান্য লোকের যেমন ডিফারেন্স আছে, ফলে আমাদের একজনের একটা ঔষধ কাজ করে একজনকে, সেই একই ঔষধ কাজ করে না, তেমনি ভাবে এই ভাইরাসগুলো যখন পরিবর্তিত হতে থাকে তখন আগের ভ্যাকসিনটি সেই ভাইরাসকে আর শনাক্ত করতে পারে না। এবং এই ঘটনাটা অত্যন্ত স্বাভাবিক ভাইরাসের জন্য এবং যে কোনো ভাইরাসের জন্য এটা স্বাভাবিক। এখন আমরা যে ভাইরাস নিয়ে কথা বলছি সেগুলো হচ্ছে আমাদেরকে আমাদের শরীরে রোগের সৃষ্টি করে এবং তারা পরিবর্তিত হয়, অন্যরাও পরিবর্তিত হয়। যারা রোগ করে না তাদেরকে নিয়ে আমরা চিন্তা করছি না, এবং এই ঘটনাগুলো ঘটছে, সবসময় ঘটছে এবং সবসময় ঘটবে। আর একটি বিষয় হচ্ছে যে সকল ভাইরাস আমাদেরকে বর্তমানে আক্রমণ করছে সেগুলো আমাদেরই, আমাদের শরীরের উপরেই বেঁচে থাকে, আমাদের উপরেই তাদের জীবন, তাদের লাইফ ওয়ান আফটার অ্যানাদার। ফলে আমরা যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, এই যেমন ভাবে আমরা স্মলপক্স কে নিয়ন্ত্রণে আনলাম, তেমনি ভাবে অনেকগুলো অথবা প্রায় সব ভাইরাসই একদিন না একদিন আমরা তাদেরকে কবলে আনতে পারবো। বিষয়টা হচ্ছে যে চেষ্টা করা এবং এর পেছনে লেগে থাকা।
আপনি নিজেও ভ্যাকসিন নিয়ে কাজ করেছেন। ডক্টর অ্যান্থনিও বলছিলেন যে যদি একটি সার্বজনীন ভ্যাকসিন তৈরি করা যায় তা হবে যুগান্তকারী। এই সার্বজনীন ভ্যাকসিন বলতে আসলে কি বোঝাচ্ছে?
এখানে সার্বজনীনের অর্থ যেটা আমি যেভাবে ইন্টারপ্রিট করব, এমন একটা ভ্যাকসিন তৈরি করা যেটা হচ্ছে আমরা প্রথমে, আমি ফিরে যাই আবার, প্রত্যেকটা ভাইরাসের শরীরে যা বাহিরে একটা আইডেন্টিফাইং প্রোটিন থাকে, যেটা হচ্ছে তাকে শনাক্ত করার প্রোটিন, সেটার বিরুদ্ধেই আমরা ভ্যাকসিন তৈরি করে থাকি। এখন শনাক্ত করার প্রোটিন, এই যে প্রোটিনটি, সেটা সবসময় পরিবর্তিত হতে থাকে যেহেতু তার জিন চেঞ্জ হয়ে পড়ে। আমরা যেটা করতে পারি, জিন সিকোয়েন্স দেখে আমরা বলতে পারি যে কতগুলো পরিবর্তিত প্রোটিন তৈরি হতে পারে, এবং তখন যদি আমরা ভ্যাকসিনগুলো তৈরি করি অতগুলো প্রোটিনের এগেনস্টে, তাহলে দেখা যাবে যে আমরা এটাকে সার্বজনীন ভ্যাকসিন বলবো।
ডক্টর সারোয়ার জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ।
ভারতের পশ্চিমবঙ্গে নিম্ন ও মধ্যবিত্তের মানুষকে দুটি উপহার দিতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। এই নিয়ে ওয়াশিংটন থেকে তাহিরা কিবরিয়া কথা বলেছেন কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষরায়ের সঙ্গে।
পরমাশিস ঘোষ রায়, পশ্চিমবঙ্গ সরকার নতুন দুটি প্রকল্প শুরু করতে যাচ্ছেন, এর একটি হচ্ছে পশ্চিমবঙ্গ আবাসন প্রকল্প নিজশ্রী এবং আরেকটি কলকাতা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাদের জন্য ন্যায্য মূল্যে রান্নার গ্যাস সরবরাহ প্রকল্প। সরকারের এই নতুন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত বলবেন কি?
গত 20 জুন আমাদের রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে পশ্চিমবঙ্গ সরকারের যিনি রাজ্য মন্ত্রিসভা আছে সেই মন্ত্রিসভায় এটা বেশ কিছুদিন আগে এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছিল। ফাইনালি প্রকল্পটা আমাদের গতকাল মানে 21 জুন রাজ্য মন্ত্রিসভায় এটা ছাড়পত্র পাওয়ার পর রাজ্যের সরকারের যে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম, উনি এটা ফাইনালি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যে আমাদের রাজ্যে আগামী 2-3 বছরের জন্য দুটি প্রকল্প রাজ্য সরকার হাতে নিচ্ছে, সেই একটি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত আয়ের যেসব মানুষ রয়েছেন শহরাঞ্চলে, পঞ্চায়েত এরিয়া এবং মফস্বল শহরে, এরকম মানুষজনকে রাজ্য সরকারের নতুন প্রকল্প আবাসনের ক্ষেত্রে নিজস্ব প্রকল্প ফ্ল্যাট দেওয়া হবে। জমি সরকারের নিজস্ব জমি, সেই জমি সরকার জোগাড় করবে, সেই জমিতে আবাসন প্রকল্প গড়ে উঠবে, সেই প্রকল্পে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিকে সেই ফ্ল্যাট প্রদান করা হবে অল্প মূল্যেই। সেই সঙ্গে কলকাতা কর্পোরেশন এরিয়া, মফস্বল, কিছু কিছু জায়গায় মানে সিটি কর্পোরেশনের যেসব এরিয়াগুলো আছে সেইসব অঞ্চলের মানুষদেরকে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রজেক্ট নাম দেওয়া হয়েছে। অল্প মূল্যে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস রাজ্য সরকার সাপ্লাই দেবে।
আপনি বলছিলেন নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা এই প্রকল্পের সুবিধাগুলো পাবেন বা ভোগ করবেন, তো অর্থের দিক থেকে মাসিক বেতন কত হলে এই সুবিধা তারা পাবেন?
হ্যাঁ, প্রথমেই বলি যাদের মাসিক আয় 15,000 টাকা মতন, তারা নিম্নবিত্ত ধরে নিয়ে তাদেরকে একস্তলের ফ্ল্যাট দেওয়া হবে, মানে ওয়ান কামরার ফ্ল্যাট। আর যাদের মাসিক আয় 30,000 টাকার মধ্যে, 30,000 টাকার উপরে নয়, তাদেরকে 2 BHK অর্থাৎ 2 কামরার ফ্ল্যাট দেওয়া হবে। সরকারিভাবে জানিয়েও দেওয়া হয়েছে যে 15,000 টাকা যাদের মাসিক আয় তাদের 1 BHK যে ফ্ল্যাটটা দেওয়া হবে সেটা হচ্ছে 327 বর্গফুটের, দাম পড়বে 7,28,000 টাকা। এবং যারা মধ্যবিত্ত বলা হচ্ছে, 2 BHK যারা ফ্ল্যাট পাবে যাদের আয় 30,000 টাকার মধ্যে, তারা পাবে 559 বর্গফুটের ফ্ল্যাট, তার দাম পড়বে 9,26,000 টাকা। প্রথম পর্যায়ে আপাতত বছর দুয়েকের মধ্যে 50,000 ফ্ল্যাট রাজ্য সরকার তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে।
এটি কি সারা পশ্চিমবঙ্গ জুড়ে 50,000 ফ্ল্যাট তৈরি করবে?
হ্যাঁ প্রথম ক্ষেত্রে আমাদের হাওড়া, ডোমজুড় এবং ডানকুনিতে ইতিমধ্যে জমি দেখা হয়েছে, এবং কর্পোরেশন এরিয়ায়, পৌর এলাকাতে এবং পঞ্চায়েতে এই কাজের দায়িত্ব দেওয়া হবে। যেখানে যেরকম জমি পাওয়া যাবে, যদি পুর এলাকায় হয় সেই ফ্ল্যাট তৈরি করবে পুর দপ্তর, যদি কর্পোরেশন এরিয়ায় হয় তাহলে করবে KMDA, আর যদি পঞ্চায়েত দপ্তরের এরিয়াতে হয় তখন সেটা করবে পঞ্চায়েত দপ্তর, কিন্তু ফ্ল্যাটটা ডিস্ট্রিবিউশন করবে রাজ্য আবাসন দপ্তর।
আবাসন প্রকল্পের এই কাজ কবে নাগাদ শুরু হচ্ছে?
আশা করা হচ্ছে, মন্ত্রী সাহেব যেটা জানিয়েছেন, ফিরোজ হাকিম সাহেব, আগামী 2-3 মাসের মধ্যে এটা বিজ্ঞাপন দেওয়া হবে সরকারি স্তরে। এর জন্য একটা ওয়েবসাইট খোলা হবে, অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ হবে, পরবর্তী সময় সেটা লটারির মাধ্যমে এই ডিস্ট্রিবিউশনটা পাবে হবে। লটারিতে যদি কেউ নাম ওঠে সে একবারই পাবে, সে দ্বিতীয়বার অ্যাপ্লাই করলে পাবে না।
পরমাশিস ঘোষ রায়, আমরা জানি যে রান্নার কাজে যে গ্যাস ব্যবহার করা হয় তা সিলিন্ডারের মাধ্যমে নিয়ে আসা হয়, তো কলকাতাবাসীদের জন্য যে প্রজেক্ট বা যে প্রকল্প শুরু করা হচ্ছে যে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হবে, নিঃসন্দেহে এটি একটি বিশাল প্রকল্প, তো এই প্রকল্পের কাজ কবে নাগাদ শুরু হবে এবং কবে নাগাদ শেষ হবে?
আগামী 5 বছরের মধ্যে এই কাজ শেষ করতে চায় বলে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। যেহেতু দিন দিন রান্নার গ্যাসের দাম বাড়ছে, রান্নার গ্যাস পাওয়া নিয়ে একটা প্রবলেম দেখা দিচ্ছে, রাজ্য সরকার চাইছে যে বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহ প্রকল্প আগামী 5 বছরের মধ্যে তারা শেষও করতে চায়। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ব্যাপারে জানিয়েছে, সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড এর সঙ্গে একটি চুক্তিও হয়েছে, এবং গেইলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে গেইল পাবে 74% এবং GCGS এর 26% শেয়ার রয়েছে। আপাতত এই প্রজেক্ট শুরু হবে রাজ্যের 224 জেলা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া, যেসব অঞ্চলটা KMD এলাকার বাসিন্দা তারা এই সুযোগটা পাবেন। এই প্রকল্পে রাজ্য সরকার যে টাকা ধার্য করেছে প্রকল্পের জন্য, আগামী 2 বছরের মধ্যে এই পাইপলাইন পাতার কাজ তারা শেষ করতে চায়। খরচ পড়বে, এখনো পর্যন্ত মন্ত্রী সাহেব যেটা জানিয়েছেন, প্রায় 6,000 কোটি টাকার এই প্রকল্প। আগামী 2 বছরের মধ্যে লাইন পাইপলাইন পাতা বাবদ তারা 140 কোটি টাকা খরচ করা হবে বলে তিনি জানিয়েও দিয়েছেন। আগামী 5 বছরের মধ্যে এই কাজ তারা শেষই করতে চায়।
নিঃসন্দেহে এই প্রকল্প দুটো খুবই ভালো প্রয়াস সরকারের পক্ষ থেকে, তো এ সম্পর্কে মানুষের প্রতিক্রিয়া কি, সাধারণ মানুষ কি ভাবছে, আপনি কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কি?
আসলে এই প্রকল্পের কথা আজকেই একদম টাটকা টাটকা মানুষ জানতে পেরেছে, তো মানুষ আশাবাদী তো বটেই, কিন্তু তারই মধ্যে আমি একজন দিন আনে দিন খায় রোজগারে মানুষ, যে ধরুন এই নিম্নবিত্ত মধ্যে 15,000 টাকা মাসে রোজগার করে, এরকম একজন মিস্ত্রিকে পেয়েছিলাম, তার নাম উত্তম দাস। তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে আপনারা যদি এই উপকারটা পান, আপনারা এইটা আমাদের রাজ্য সরকার এই প্রকল্পটা হাতে এনেছে, আপনি তো একটা নিম্ন আয়ের মানুষ, আপনি কি মনে করছেন, পেলে কি হবে আপনার, আপনি কি এটা আশা করেন এই ব্যাপারে কিছু, তাকে আমি প্রশ্ন করেছিলাম, সে যে প্রতিক্রিয়া দিয়েছে সেটা আমি একবার শোনাতে চাই।
সত্যিকারে যদি সরকার এটা চায় যে গরিবদের জন্য আবাসন দেবে, গ্যাস কানেকশন দেবে, এটা পশ্চিমবঙ্গ সরকার যদি দিয়ে থাকে তাহলে খুবই ভালো কথা, কিন্তু সরকার চাইলেই যে গরিবরা পাবে এরকম কোনো কথা নেই। তার মধ্যে দেখতে হবে সরকার তার নিজের লোককেই দিচ্ছে না সত্যিকারের গরিব মানুষকে দিচ্ছে। আপনার মনে কি সন্দেহ আছে সত্যিকারের গরিবরা পাবে কি পাবে না? সন্দেহ তো সবার মধ্যে সবার মধ্যেই থাকে। যদি পাওয়া যায় বাস্তবে যেটা রূপান্তরিত হবে সেটা যদি সত্যিকারের গরিবরা পায় তাহলে আমিও খুশি, প্রত্যেকটা গরিব মানুষই খুশি হবে। আপনাকে ধন্যবাদ।
আমি এরকম নিম্ন আয়ের এক মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তারা এই সুবিধাটা আদৌ পাবে কিনা তারা কিন্তু একটা আশাবাদী, যেমন আবার সন্দিহান জায়গাও কিন্তু তারা রয়েছেন।
সন্দিহানের জায়গাটা কেন তৈরি হচ্ছে?
আসলে বিষয়টা হচ্ছে এত বড় রাজ্য, এত মানুষ প্রকল্পটা হাতে নিয়েছে, 50,000 মানুষ প্রথম পদক্ষেপে পাবে। বিষয়টা হচ্ছে 50,000 মানুষ যে এই আবাসন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধাটা পাবে এটা কিন্তু খুবই কম সংখ্যক। কিন্তু এই নির্বাচনটা কারা করবেন, যদিও বলা হচ্ছে লটারি করে, কিন্তু এই স্বচ্ছতা বা এটা কতটা ঠিক থাকবে? অবশ্যই একটা ভালো প্রজেক্ট যদি মানুষ একজন মানুষ উপকারী হয় সরকারের তরফে সেটাও সাধুবাদ দেওয়ার ব্যাপার, কিন্তু দেখা যায় কি একটু কিন্তু নির্বাচনের ক্ষেত্রে বাছাইয়ের ক্ষেত্রে একটু পক্ষপাতমূলক পরিবেশ তৈরি হয়। এটা এই সরকার করবে যে এমন কোনো কথা নেই, কিন্তু ইতিহাস বা তথ্য বিগত দিনগুলোয় যা রাজ্যবাসী দেখেছে তারা সেই জায়গা থেকে দাঁড়িয়ে, সেই উদাহরণ থেকে দাঁড়িয়ে কিন্তু তারা এই সন্ধিহানের জায়গাটায় রয়েছেন।
আগামী বছর ভারতের সাধারণ নির্বাচন, এই সাধারণ নির্বাচনের ঠিক আগেই এ ধরনের যে প্রকল্প নেওয়া হয়েছে এতে বিরোধী দলের কোনো প্রতিক্রিয়া রয়েছে কি বা বিরোধী দল কিভাবে গ্রহণ করেছে এই প্রকল্প?
বিরোধী দল, দেখুন বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের এখানে ভোট হয়, সমস্ত রাজনৈতিক দল যারাই যখন পাওয়ারে থাকে বা পাওয়ারে না থাকলেও সমস্ত রাজনৈতিক দল কিন্তু ভোটের আগে একটা প্রতিশ্রুতি দেয় যে আমরা ক্ষমতায় আসলে আমরা তোমাদেরকে এটা দেব।
সরকারের এই প্রকল্পটিকে রাজনৈতিক বিশ্লেষকেরা কি চোখে দেখছেন বা কি ভাবছেন, কোনো মতামত বা প্রতিক্রিয়া পেয়েছেন কি?
হ্যাঁ, অবশ্যই পেয়েছি। যিনি আমাদের প্রায়শই দিয়ে থাকেন বিভিন্ন সময় প্রতিক্রিয়া, রাজ্যের অন্যতম অধ্যাপিকা এবং রাজনৈতিক বিশ্লেষক তানভীর নাসরিন, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, উনি খুব সুন্দরভাবে একটি প্রতিক্রিয়া মতামত জানিয়েছে, আমি সেটা একবার শোনাতে চাই।
সেই জনপ্রিয় সিনেমার নাম তো আসলে এসেছিল আমাদের জীবনযাপনের ন্যূনতম প্রয়োজনের উপর ভিত্তি করেই। রাজনীতির কুশলী খেলোয়াড় মমতা বন্দ্যোপাধ্যায় সামনের লোকসভা নির্বাচনের আগে মানুষের মন জয় করতে এবার নিম্নবিত্ত মানুষদের জন্য মকান নিয়ে এলেন। রাজ্য সরকার এবার থেকে গরিব মানুষদের জন্য বাড়িও বানিয়ে দেবে। আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে নিজশ্রী। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সাধারণ মানুষের জন্য বা আরো পরিষ্কার করে বললে কম আয়ের মানুষদের জন্য বাড়ি তৈরি করে দেওয়ার প্রকল্প নিয়ে আগে থেকেই রাস্তায় রয়েছে। নরেন্দ্র মোদীর এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিছুদিন আগে খবরের কাগজে আমরা সবাই পড়েছিলাম যে বিভিন্ন রাজ্যে এই আবাস যোজনার অগ্রগতি নিয়ে নরেন্দ্র মোদী মোটেই সন্তুষ্ট নন। কারণ মোদী ভালোই জানেন বাড়ি অর্থাৎ মাথার উপরে ছাদ আমজনতার জীবনের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে পারলে ভোটের বাজারে অনেকটাই এগিয়ে থাকা সম্ভব। ভারতবর্ষের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি পশ্চিমবঙ্গে রাজনৈতিক শক্তি হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, এটা বোঝার পরে মমতা আবার রতি কাপড়া মকান যোগানকে ফিরিয়ে আনলেন। গরিব মানুষদের জন্য 2 টাকা কেজি দরে চাল দিয়ে এর আগেই তো সাধারণ মানুষদের মুখের খাবার জোগানোর নিশ্চিত ব্যবস্থা করেছিলেন, এবার মাথার উপরে ছাদ দেওয়ার কাজেও নেমে পড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস মনে করছে এই প্রকল্প লোকসভা নির্বাচনের আগে বিজেপির বারবার অন্তত হবে।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার শুনবেন আমাদের নিয়মিত আয়োজন, নারী কণ্ঠ সঞ্চালনা করেছেন শেগুফতনা স্ট্রিং কুইন।
শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজ নারী কণ্ঠে আপনাদের শোনাব আফগানিস্তানের
নতুন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা স্থলমাইন অপসারণ কর্মীদের কথা। আফগানিস্তানে এই প্রথমবারের মতো 15 জন মহিলা স্থলমাইন অপসারণের প্রশিক্ষণ নিচ্ছেন। তারা বামিয়ান প্রদেশে বোমা ও বিস্ফোরক সহ সামরিক সম্ভার নিষ্ক্রিয় করার প্রশিক্ষণ পান। স্থলমাইন অপসারণের ওই মহিলা কর্মীরা লোকজনের জীবন রক্ষার জন্য ভূমি মাইন এবং অবিস্ফোরিত গোলা ও সামরিক সম্ভার নিষ্ক্রিয় করার জন্য প্রস্তুত। ভয়েস অফ আমেরিকার আফগান বিভাগের সংবাদদাতা জাফর বামিয়ানি তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। ডেনিশ ডিমাইনিং গ্রুপ DDG মহিলাদের প্রশিক্ষণ দেয়। ডেনিশ ডিমাইনিং গ্রুপের আফগানিস্তান ভিত্তিক এক কর্মকর্তা বলেছেন, এক মাসের এই প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং গ্রামগুলোকে ভূমি মাইন ও বিস্ফোরণযোগ্য অস্ত্র সম্ভার থেকে মুক্ত করা। যে 15 জন মহিলা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তারা বোমা নিষ্ক্রিয় করার বিভিন্ন পদ্ধতি শিখেছেন। ইয়াশিরো ইচিশি হচ্ছেন ডেনিশ ডিমাইনিং গ্রুপের প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। তিনি বললেন, তাদের প্রশিক্ষণ কার্যক্রম দুটি ভাগে বিভক্ত। তত্ত্ব এবং চর্চার মাধ্যমে মহিলারা বোমা নিষ্ক্রিয় করতে শেখেন। ডেনিশ ডিমাইনিং গ্রুপের কর্মকর্তারা বলেছেন, তারা আফগানিস্তানের অন্যান্য প্রদেশে সমীক্ষা চালাবেন এবং স্থানীয়দের যদি একই ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের প্রয়োজন হয় এবং তারা যদি শুধু মহিলাদের জন্য প্রশিক্ষণ শুরু করতে চান, তারা তাই করবেন। যে মহিলারা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তারা বলেন, ভূমি মাইন এবং অন্যান্য অবিস্ফোরিত অস্ত্র সম্ভার সম্পর্কে আফগানিস্তানের মহিলাদের যথেষ্ট তথ্য নেই, তাই সেদেশে মহিলা ও শিশুরা ভূমি মাইন এবং অন্যান্য অবিস্ফোরিত অস্ত্র সম্ভারের বিস্ফোরণের শিকার হন। প্রশিক্ষণপ্রাপ্তদের একজন হচ্ছেন নেগবাক্ত হাসানি। তিনি বললেন,
مشتاق شدیم که آگاهی را بر مردم خود از طریق زمین کورس که گرفتیم به وجه حسن انشالله تا حد آخرین توان خود به خانواده خود از طریق خانواده خود به جامعه خود برسانیم.
তিনি বললেন, কিভাবে ভূমি মাইন ও বোমা নিষ্ক্রিয় করা যায় তার বিভিন্ন পদ্ধতি আমরা শিখেছি এবং প্রশিক্ষণ শেষে আমি মহিলাদের ও শিশুদের স্থলমাইনের বিপদ সম্পর্কে জানাতে পারবো। আমি দেশের যে কোনো স্থানে কাজ করতে প্রস্তুত। আফগানিস্তানে অধিকাংশ পেশা পুরুষদের জন্য, কিন্তু মহিলারা বলছেন তারাও বিভিন্ন পেশায় কাজ করতে পারেন যদি তারা সুযোগ পান। দেশের বিভিন্ন স্তরে কর্মক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারবেন। কর্মকর্তারা বলেন, দেশের কতটা এলাকায় ভূমি মাইন আছে এবং কতজন স্থলমাইন বিস্ফোরণে হতাহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই। তবে আফগানিস্তানে বেশ কয়েকটি কোম্পানি কাজ করছে যারা স্থলমাইন ও অবিস্ফোরিত অস্ত্র সম্ভার নিষ্ক্রিয় করার কাজে লিপ্ত।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র নিকারাগুয়া সরকার কর্তৃক 30 মে তারিখে মানাগুয়া এবং অন্য কয়েকটি শহরে মা দিবসের শান্তিপূর্ণ মিছিলে সরকারি হামলার নিন্দা জানাচ্ছে। 18 এপ্রিল তারিখে প্রতিবাদ বিক্ষোভ শুরু হবার পর নিহত শিশুদের মায়েরা প্রতিবাদ জানালে তাদের বিরুদ্ধে দমন অভিযান শুরু হয়। সরকার সমর্থিত বন্দুকধারী এবং দুষ্কৃতিকারীরা শান্তিপূর্ণ মিছিলে গুলি চালালে 19 জনের মৃত্যু হয়। তারপর অন্তত আরও 5 জনকে হত্যা করা হয়েছে। আজ অবধি প্রতিবাদ বিক্ষোভে প্রাণ দিয়েছেন 120 জনের অধিক প্রতিবাদকারী এবং আহত হয়েছেন 1000-এর বেশি নিরীহ জনগণ। যুক্তরাষ্ট্র সরকার এছাড়াও সাংবাদিকদের মারধর এবং স্থানীয় টিভি ও রেডিও স্টেশনের উপর হামলার নিন্দা জানিয়েছে। মানবাধিকার বিষয়ে জাতিসংঘ হাই কমিশনার আটককৃত ছজন মানবাধিকার সক্রিয়বাদীদের সত্বর মুক্তি নিশ্চিত করতে নিকারাগুয়া কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন। জাতিসংঘ মানবাধিকার সংস্থা এছাড়াও সাংবাদিক, ছাত্র সমাজ, মানবাধিকার সক্রিয়বাদী এবং অন্যান্যরা ছাড়াও ক্যাথলিক চার্চের সদস্যদের প্রতি অব্যাহত হত্যার হুমকি, ভয়ভীতি এবং সহিংসতার খবরে অত্যন্ত উদ্বিগ্ন। মানবাধিকার বিষয়ে জাতিসংঘ হাই কমিশনার সাতই মে তারিখে নিকারাগুয়া সরকারের কাছে অবিলম্বে প্রবেশাধিকারের যে আবেদন জানিয়েছিলেন তার পুনরাবৃত্তি করেন। তিরিশে মে তারিখে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিওয়ার্ড বলেন, আন্তর্জাতিক সমাজ ও নিকারাগুয়ার জনগণ নিকারাগুয়ার সরকারের প্রতি বারংবার অনুরোধ জানিয়েছিলেন যে পুলিশ এবং দুষ্কৃতিকারীরা যেন এই সহিংসতা বন্ধ করে, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানায় এবং শান্তির লক্ষ্যে উপযুক্ত পরিবেশ গড়ে তোলে। মিস নিওয়ার্ড প্রত্যয় ব্যক্ত করে বলেন, মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক সমাজ আন্তর্জাতিক আদালতে শাস্তির বিধান করবে। যুক্তরাষ্ট্র সরকার নিকারাগুয়ায় হত্যা এবং সহিংসতা তদন্তে অবিলম্বে বিভিন্ন বিশেষজ্ঞ সম্বলিত স্বতন্ত্র তদন্ত অনুষ্ঠানের আবেদন জানাচ্ছে, যে তদন্ত পরিচালনায় নিকারাগুয়া এবং মানবাধিকারের বিষয়ে ইন্টার আমেরিকান কমিশন সম্মত হয়েছে। চার্চ পরিচালিত আলোচনা সাময়িকভাবে স্থগিত থাকলেও যুক্তরাষ্ট্র সকল নিকারাগুয়ান জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে শান্তিপূর্ণ এবং আস্থাশীল আলোচনার প্রতি সমর্থন জানিয়ে যাবে।
এতক্ষণ শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবার খেলার খবর জানাবেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। সুপ্রিয় শ্রোতা, আপনারা জানেন বিশ্বকাপ এর আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খেলা রয়েছে, বিশেষ করে বাংলাদেশি ভক্ত যারা ফুটবল ভক্ত তাদের জন্য আর্জেন্টিনার ম্যাচ, কারণ আর্জেন্টিনার প্রথম ম্যাচটিতে অনেকেই হতাশ হয়েছেন, আজকের ম্যাচের দিকে তাকিয়ে আছেন আর্জেন্টাইন ভক্তরা। তার আগে আমি ছোট্ট করে একটু বলি, আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন আজকের খেলার বিষয় নিয়ে আলোচনার জন্য। একজন মস্কোতে, আপনারা আগেও একদিন তার কথা শুনেছেন, যমুনা টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক মানজুর মোর্শেদ, তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মস্কো থেকে। মানজুর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য।
আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, তিনি মস্কোতে ছিলেন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে চলে এসেছেন, আবদুল্লাহ নাইফি, তার কাছেও তার অভিজ্ঞতার কথা শুনবো। জনাব নাইফি, আপনাকে স্বাগত। আচ্ছা, শুরু করবার আগে
আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।
আচ্ছা, এখন এই মুহূর্তে খেলা চলছে পেরু এবং ফ্রান্সের মধ্যে, ফ্রান্স 1-0 গোলে এগিয়ে রয়েছে, 80 মিনিটের মতো খেলা হয়েছে, আর প্রায় 10 মিনিটের মতো যদি আরো মানে এক্সট্রা টাইম কিছু হয় তাই মিলে 10-12 মিনিট হয়তো খেলা থাকবে, দেখা যাক কি হয় ফ্রান্স এবং পেরুর খেলা। আর এর আগে সকালে যে খেলাটি হয়েছে ডেনমার্ক অস্ট্রেলিয়ার ম্যাচ, 1-1 গোলে ড্র হয়েছে, এবং এই ড্রয়ের কারণে অস্ট্রেলিয়ার এখনও বেশ খানিকটা সম্ভাবনা রয়েছে টিকে থাকার, না হলে যদি হেরে যেত তাহলে হয়তো টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যেতে হতো। আর প্রথম ম্যাচে পেরুকে হারিয়ে 3 পয়েন্ট পেয়েছে ডেনমার্ক, তাদের অবস্থান শক্ত। এই হলো মোটামুটি আজকের খেলার অবস্থা। সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলাটি অপেক্ষা করছে বাংলাদেশি দর্শকদের জন্য, আমি বলবো আর্জেন্টিনার ম্যাচ, তো দেখা যাক কি হয়। এই মুহূর্তে আমি প্রথমেই আসছি মানজুর মোর্শেদ আপনার কাছে, কি অবস্থা আপনাদের ওখানে, খেলা তো চলছে ফ্রান্স এবং পেরুর মধ্যে।
ঠিক তাই, 71 ইনিংসে এই ম্যাচটি চলছে এবং এখন পর্যন্ত খেলার 80 মিনিট হয়ে গেছে, ফ্রান্স 1-0 গোলে এগিয়ে রয়েছে পেরুর বিপক্ষে। কিলিয়ান এমবাপ্পে তিনি গোলটা করেছেন এবং সেটা প্রথমার্ধে গোলটা করেছিলেন 24 মিনিটে, সেই গোলেই কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ওখানে ফ্রান্স। আপনারা জানেন যে ফ্রান্স প্রথম ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে 2-1 গোলে হারিয়েছিল, সুতরাং যদি টানা দুটি জয় তারা পায় তাহলে বলা যায় একরকম করে যে তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে যাবে, মানে যেহেতু তাদের গোল গড়টা খুব বেশি বড় নয়, সুতরাং বলতেই হয় যে তারা আসলে দ্বিতীয় রাউন্ডে প্রায় পা দিয়ে ফেলবে আর কি বলা যায়, এবং পেরু যদি আজকের ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু তাদের বিদায় ঘন্টা বেজে যাবে। দক্ষিণ আমেরিকান দলগুলোর খুব খারাপ যাচ্ছে এই বিশ্বকাপটা, পেরু প্রথম ম্যাচে তারা হেরেছিল ডেনমার্কের কাছে 1-0 গোলে, আজকে যদি ফ্রান্সের কাছে হেরে যায় তাহলে আলটিমেটলি তাদের সুযোগটা থাকে না। আপনি যেটা বলছিলেন যে অস্ট্রেলিয়া যেহেতু একটি পয়েন্ট রয়েছে, তখন অস্ট্রেলিয়া আসলে ওই যে শেষ ম্যাচটি যখন পেরুর সঙ্গে খেলবে তখন কিন্তু তাদের একটা সুযোগ থেকে যাবে। এই অবস্থায় রয়েছে ফ্রান্স এবং পেরুর ম্যাচটা।
আচ্ছা, আজকে আপনি যে গোলের কথাটি বললেন, গোলটি ওই খেলাটি আমি দেখছিলাম ওই সময়ে যখন গোলটি হয়, গোলটিও খুব চমৎকার হয়েছে, মানে গোলরক্ষককে কাটিয়ে ভেতরে ঢুকে গেছে প্লেয়ার ফ্রান্সের যে স্ট্রাইকার। যাই হোক, আমি নাইফি আপনার কাছে শুনতে চাচ্ছি, মানে আপনার মস্কোতে থাকার অভিজ্ঞতার আগে এখন জিজ্ঞেস করছি যে বাংলাদেশে অবস্থান করছেন আপনি, আর্জেন্টাইন ভক্তদের কিরকম উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন বাংলাদেশে?
স্বাভাবিকভাবে আর্জেন্টাইন দর্শকরা খুব অধীর আগ্রহ নিয়ে আজকের খেলা অপেক্ষা করছে। প্রথম ম্যাচের রেজাল্টটা যেহেতু তাদের সেভাবে পক্ষে যায়নি, এবং ক্রোয়েশিয়া আপনারা জানেন যে তাদের ওয়ার্ল্ড ক্লাস কিছু প্লেয়ার আছে, স্বাভাবিকভাবে তারা একটু উৎকণ্ঠিত যে আজকের ম্যাচে যদি অ্যাটলিস্ট একটা ড্র না পাওয়া যায় তাহলে হয়তো বা পরবর্তী রাউন্ডে যাওয়াটা মুশকিল হয়ে যাবে। সবাই মেসির কাছ থেকে কিছু জাদুর আশা করছে।
হ্যাঁ, ক্রোয়েশিয়ার সবচেয়ে মানে বড় তারকা যে নাম হচ্ছে লুকা মাদ্রিচ, ক্রোয়েশিয়ার প্রাণ বলা হয় তাকে, তার উপরে ডিপেন্ড করছে ক্রোয়েশিয়ার মানে যারা ভক্ত তাদের আশা প্রত্যাশা। আর মেসির উপরে পুরো আর্জেন্টিনা দল নির্ভরশীল, এবং সেই নির্ভরশীলতার কারণেই আমার মনে হয় গত ম্যাচে তাদের ভিতরে সমন্বয়ের অভাবের কারণে এক এক গোলে ড্র করতে হয়েছে। তো যাই হোক, আপনি যখন রাশিয়াতে ছিলেন তখন যে ম্যাচগুলো দেখেছেন, তো সেখানে এমনি খেলা ছাড়া এমনি রাশিয়ার সার্বিক অবস্থা এই বিশ্বকাপ উপলক্ষে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন পর্যটকদের আসা উপলক্ষে?
যেহেতু আমার প্রথমবারের মতো রাশিয়ায়, এই প্রথমবার যাওয়া, তো আমরা রাশিয়ায় পাঁচজন বন্ধু আমরা তিনটে শহরে গিয়েছিলাম। আমি প্রথমেই বলবো যে রাশিয়ার সাধারণ মানুষ এবং ফিফার যারা ভলেন্টিয়ার তাদের আমরা অনেক সাহায্য পেয়েছি। পথে পথে তারা আমাদেরকে সাহায্য করেছেন, কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে, কোনো ধরনের কোয়েরিজ থাকলে তারা আমাদেরকে সাহায্য করেছেন। একটা নতুন দেশে যে দেশের ভাষা ইংরেজি নয় সে দেশে আসলে একটা ট্রেন স্টেশনে গিয়েও কোনো কিছু বোঝাটা মুশকিল, বা সেখানেও আকার ইঙ্গিতে হোক, গুগল ট্রান্সলেটার দিয়ে হোক, আমরা কিন্তু সুন্দর মতো সেখান থেকে সবকিছু জানতে পেরেছি। আর খেলার বাইরেও আমি বলবো যে বিভিন্ন দেশের সমর্থক যারা এসেছেন ল্যাটিন আমেরিকা থেকে, ইউরোপ থেকে, এশিয়া থেকে, এই যে তাদের সাথে কথা বলা, তাদের সাথে একসাথে গান গাওয়া, ছবি তোলা। আমি যে ছোট্ট একটা ঘটনা বলি যে ব্রাজিলের কিছু বয়স্ক সমর্থক তারা আমাদের কাছে এসেছিলেন, তো তারা যখন জিজ্ঞেস করেন আমরা কোথা থেকে, আমরা বললাম বাংলাদেশ থেকে, তো তারা খুবই মানে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন যে বাংলাদেশ থেকে শুধু ব্রাজিলের খেলা দেখার জন্য, যেখানে আমাদের নিজ দেশ খেলছে না কিন্তু ব্রাজিলের খেলা দেখার জন্য আমরা এত দূর এসেছি, তো তারা সেটা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, বলেছেন যে আমরা এরকম আসলে দেখি না।
বাংলাদেশের ফুটবল ভক্তরা বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার ভক্ত, এটার কি কারণ অনেক মানে কেউ বলতে পারে না। অনেকে মনে করেন যে ইউরোপ যদিও ফুটবলের মানে মূল কেন্দ্র, যদিও মানে ল্যাটিন আমেরিকান যারা বিশ্বসেরা তার ফুটবল তারকা হয়েছেন তাদের বেশিরভাগই ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেন, তারপরেও বাংলাদেশের ভক্তরা ওই ল্যাটিন আমেরিকান দল বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার ভক্ত। এ নিয়ে আমার সাংবাদিক বন্ধু গোলাম মর্তুজার চমৎকার একটি আর্টিকেল আমি পড়েছি কিছুক্ষণ আগে, আমি এই কিছুটা অংশ বলবো সেখান থেকে। তার আগে আমি আসছি মানজুর মোর্শেদ আপনার কাছে, আজকের খেলা মানে এরপরে যে খেলাটি অপেক্ষা করছে ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনা, সেটাকে ঘিরে ওখানকার কি রকম উত্তেজনা মানুষের মধ্যে?
মানুষ যারা আসলে সারা বিশ্ব থেকে যারা ফুটবল ফ্যান রয়েছেন, তখন যেটা হয় বড় দলগুলো যখন মাঠে নামে তখন কিন্তু তাদের আগ্রহটা বেড়ে যায়। আমি একটু আগে প্রেস সেন্টারে ঢোকার আগে পেরু সমর্থকের সঙ্গে কথা বলছিলাম, সে মানে তার একটা সে হঠাৎ করে দেখি বাংলায় বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে তার এক বন্ধু রয়েছে বাংলাদেশে, তার কাছ থেকে সে দুটা ওয়ার্ড শিখেছে, তার মানে কি মানে ম্যাচটা দেখার জন্য তার একটা আকুল আবেগ রয়েছে এবং সে দ্রুত সম্ভবত ফ্যান ফেস্ট যে জোনটা রয়েছে সেখানে সে পৌঁছতে চায়। এই কারণে আমরা যখন তার ছবিটা নিচ্ছিলাম সে এই ধরনের মন্তব্য করছিল। তো সবার মধ্যে কিন্তু যারা ফ্যান্স রয়েছে, এবং আপনি জানেন যে 25 লাখ টিকিট বিক্রি হয়েছে তার মধ্যে 8 লাখ কিনেছে কিন্তু ফিফার টিকিট রাশানরা, সুতরাং রাশানদের আগ্রহটাও কিন্তু খুব বেশি। সবখানেই কিন্তু বিশ্বকাপের প্রতীকী একটা উপস্থাপন পুরো রাশিয়া জুড়েই রয়েছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি মানে অল থ্রু এবং আপনি একটু আগে বলছিলেন যে ক্রোয়েশিয়া কেমন দল, ক্রোয়েশিয়া অসাধারণ একটা দল, ক্রোয়েশিয়ার মিডফিল্ডটা কিরকম, লুকা মড্রিচ রিয়াল মাদ্রিদের প্রাণ ঘুমরা, তিনি মাঝমাঠের, ইভান রাকিটিচ তিনি বার্সেলোনার প্রাণ ঘুমরা, এমন দুজন খেলোয়াড় যখন মাঝমাঠে খেলবেন যে দলটা, সেই দলটা কিন্তু পৃথিবীর সেরা মধ্যমাট আপনি কিন্তু চোখ বন্ধ করে বলবেন। যদিও দলটার নাম ক্রোয়েশিয়া, কিন্তু লুকা মড্রিচ ইভান রাকিটিচ তারা যখন মাঝমাঠে হোল্ড করবেন, ইভান পেরিসিচ ডেজান লভরেন তিনি লিভারপুলের ডিফেন্ডার, এমন কিছু অসাধারণ ফুটবলার মারিও মানজুকিচ একেবারে টপ ফরওয়ার্ড লাইনে তিনি খেলবেন, সলো স্ট্রাইকার হিসেবে খেলবেন, অসাধারণ একটা দল কিন্তু ক্রোয়েশিয়া। তারা প্রথম ম্যাচে নাইজেরিয়াকে 2-0 গোলে হারিয়েছে, সুতরাং আর্জেন্টিনার জন্য আর্জেন্টিনা যেভাবে খাবি খাচ্ছে, আমার ধারণা আর্জেন্টিনার জন্য আজকে বিপদ একটা হলেও হতে পারে। এখন ফরমেশনটা কিভাবে হোহে সাম্পাওলি সাজান সেটা কিন্তু আসলে প্রশ্ন সাপেক্ষ, তিনি 4-3-3 ফরমেশনে খেলাবেন না 4-4-1-1 ফরমেশনে খেলাবেন।
আমি একটু আগে এই খেলা নিয়ে একটু আগে একটি আর্টিকেলে দেখলাম যে 4-3-3 খেলার খেলানোর সম্ভাবনা বেশি, আর আপনি যে কয়জন ক্রোয়েশিয়ান স্টারের নাম বললেন,
হ্যাঁ আমি একটু বলি, সেটা 4-4-1-4-4-1-1 হতে পারে, সেক্ষেত্রে সার্জিও আগুয়েরো ঠিক পেছনে থাকবেন লিওনেল মেসি, এবং যেটা মনে করা হচ্ছে হাবিয়ান মাসচেরানোকে মিডফিল্ড থেকে সেন্ট্রাল ডিফেন্ডার পজিশনে নিয়ে আসা হবে, অর্থাৎ মূল কথাটা হলো গোল খাবে না আর্জেন্টিনা, সেই নিশ্চয়তা হয়ে সাম্পাওলিতে আসছেন, এবং মাঝমাঠটা যেন দখলে থাকে, হয়তো আজকে ক্রিশ্চিয়ান পাভনকে শুরুর একাদশে তিনি খেলিয়ে দিতে পারবেন, এডুয়ার্ডো সালভিওকে তিনি হয়তো শুরুর একাদশে খেলিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে মার্কোস একুনা নতুন প্লেয়ার তাকেও হয়তো তিনি খেলিয়ে দিতে পারেন, 2-3 চেঞ্জেস গত ম্যাচের তুলনায় আর্জেন্টিনা হয়তো বা আজকে করবে, কিন্তু তারপরেও আমি আমাকে যদি বলতে বলা হয় আমি বলবো যে এই ম্যাচে আর্জেন্টিনা নয় ক্রোয়েশিয়াই ফেভারিট।
হ্যাঁ, দিবালা এবং আপনার হিগুয়াইনের নাম আমি দেখলাম না আজকের খেলা, এরা হয়তো অপেক্ষমান তালিকায় থাকতে পারে। তো আমি যেটি বলছিলাম যে আপনি যে চারজন কয়জন তারকার কথা বললেন ক্রোয়েশিয়ার, তাদের মধ্যে লুকা মাদ্রিচ, ইভান রাকিতিচ, মারিও মানজুকিরাচ চাও, এদের সম্পর্কে আমাদের এক সহকর্মী, ক্রোয়েশিয়ান সহকর্মী আছে দামির বিবিক, তো ওর সঙ্গে আমরা একটু পরে ফেসবুক লাইভে কথা বলবো, হয়তো আশা করছি তার কাছ থেকে আরও ভালো বিশ্লেষণ শুনতে পারবো। তো আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে যা করতে চাচ্ছি সেটি হলো মেসিকে নিয়ে, মেসি এবং মারাদোনাকে নিয়ে সারা বিশ্বের মানুষের মধ্যে এক ধরনের জরিপ হয়, মনে মনে যারা ভক্ত তারা জরিপ করেন কে সেরা, তো বিশ্বসেরা দুইজন প্লেয়ার স্পেনের রামোস এবং আপনার সার্জিও রামোস এবং ডেভিড বেকহ্যাম ইংল্যান্ডের, তো দুজন দুটি মন্তব্য করেছেন এবং দুজনই বোধহয় বলেছেন মেসির, না রামোস বলেছেন হচ্ছে মেসি অনেক বেশি এগিয়ে, এক আলোকবর্ষ এগিয়ে, এরকম একটি মন্তব্য করেছেন, আর বেকহ্যাম বলেছেন যে এবারের ফাইনালে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা যাবে, কিছুক্ষণ আগের এই ভবিষ্যৎবাণী সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে, আপনার কি মনে হয়?
ডেভিড, দেখেন ডেভিড বেকহ্যাম ইংলিশ, তিনি চাইতেই পারেন যে ইংল্যান্ড বিশ্বকাপ খেলবে, ফাইনালে খেলবে, এটা হচ্ছে শতসিদ্ধ, এবং সেটার একটা কারণ হতে পারে যে তারা জয় দিয়ে শুরু করেছে বিশ্বকাপটা, এবং সে কারণে হয়তো ডেভিড বেকহ্যাম এটা স্বপ্ন দেখছেন, এবং আপনি দেখবেন প্রত্যেকটা বিশ্বকাপ যখন শুরু হয় তখন ফেভারিটের তালিকায় কিন্তু ব্রিটিশ গণমাধ্যম ইংল্যান্ডকে রাখে, তো সেই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো বা ডেভিড বেকহ্যাম রেখেছেন, এবং আর্জেন্টিনাকেও কিন্তু সবাই হট ফেভারিট ভাবছে না। আমি যদি বলি যে ক্লোদিয়া তাপিয়া, মানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি আর্জেন্টিনাকে কোথায় দেখতে চাও, বলে আর্জেন্টিনা যদি সেমিফাইনালে খেলে আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি, তিনিও কিন্তু প্রত্যাশা করছেন না যে এই আর্জেন্টিনা ফাইনালে খেলবে, মানে আর্জেন্টিনার শক্তিগত যে তারতম্য এত বেশি, তারা খুবই ইনকনসিস্টেন্ট এই বিশ্বকাপের আগ থেকে, তারা বাছাই পর্বটা কোন রকমে পার হয়ে এসেছে, মেসি হ্যাট্রিক করে
তাও তো মানে কোয়ালিফাই করে করেছে শেষ পর্যন্ত, এই
আর্জেন্টিনা কিন্তু খানিকটা হলেও দুর্বল, তাকে তাদেরকে কিন্তু ফাইনালে দেখতে চাওয়াটা আসলে খুব বেশি সমীচীন হওয়া হবে বলে মনে হয় না,
বেশি চাওয়া, আর ওই
বেশি চাওয়া
মেসি এবং ম্যারাডোনার তুলনা,
মেসি এবং ম্যারাডোনার তুলনাটা আমার মনে হয় মেসি পিছিয়ে থাকবেন, কারণ আপনাকে গ্রেট হতে হলে বিশ্বকাপ জিততে হবে, সেই জায়গাটাই ম্যারাডোনা এগিয়ে, এবং ম্যারাডোনা একটি মাত্র বিশ্বকাপ জিতেছেন, কিন্তু সেই একটি বিশ্বকাপ, একটি মাত্র বিশ্বকাপ জয়ে তিনি এমন ভাবে দাপট দেখিয়েছেন, এমন এককভাবে তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন যে ওটা আর কারো পক্ষে ওইভাবে বিশ্বকাপ জেতা কখনোই, এটা 21তম বিশ্বকাপ চলমান, কিন্তু এভাবে কেউ কোনোদিন কোন দলকে বিশ্বকাপ জেতাতে পারেনি, ম্যারাডোনার গ্রেটনেস আসলে সেখানে,
না বিশ্বকাপ
ভঙ্গি থেকে দেখেন তাহলে ম্যারাডোনা হয়তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার, সেখানে তুলনাই আসতে পারে না,
বিশ্বকাপ
কখন আসবেন যখন মেসির হাতে একটা বিশ্বকাপ থাকবে
না, এটিও একটি প্রশ্ন যে বিশ্বকাপ জিতলেই যে খেলোয়াড়ের কারণে বিশ্বকাপ জিতলো সেই সর্বসেরা প্লেয়ার হবে, এ নিয়েও কিন্তু প্রশ্ন থাকতে পারে, বিশ্বকাপ এই রামোসের প্রশ্নের ভিতরে কিন্তু এটিও ছিল যে শুধুমাত্র বিশ্বকাপ জিততে হবে সেরা প্লেয়ার হতে গেলে, এরকম তো বিষয় নাই। তো নানান দিক দিয়ে মেসির হয়তো নানান রকম নৈপুণ্য রয়েছে, যেরকম পেলে সম্পর্কে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার। বাংলাদেশের এক সময়কার সামাদের নাম শুনেছেন নিশ্চয়ই, বলা হতো ফুটবলের জাদুকর সামাদ। তো এরকম নানান রকম কল্পকাহিনী মানুষ সৃষ্টি করে যারা ফুটবল প্রেমী। তো আপনার কি মনে হয় এবারের বিশ্বকাপ কে জিতবে?
আমি একটু ছোট্ট করে বলি যে পেলের সময়ে যিনি ছিলেন গারিনচা, অনেকে কিন্তু বলেন যে গারিনচা মেধার দিক দিয়ে পেলের চেয়েও সফল, কিন্তু পেলে গোল বেশি করেছেন বলে হয়তো পেলেকে অনেকে সর্বকালের সেরা বলে। আসলে এই যে তর্ক, এটা কিন্তু শেষ হওয়ার নয়, কে সেরা এটা কিন্তু শেষ হওয়ার নয়। আপনি যদি বলেন পেলে সেরা না ম্যারাডোনা সেরা, এই বিতর্ক কিন্তু দিনের পর দিন চলতে থাকবে। তবে আমার যেটা মনে হচ্ছে যে এবারের বিশ্বকাপটা ব্রাজিল যত খুব ভালোভাবে শুরু করেনি, কিন্তু ব্রাজিলই হট ফেভারিট, সঙ্গে আপনাকে ফ্রান্সকে রাখতে হবে। বেলজিয়াম অসাধারণ খেলছে, তারা হয়তো থাকতে পারে, ফ্রান্সকেও হিসেবে রাখতে হবে। তবে আমার মনে হয় শেষ পর্যন্ত কোন ইউরোপিয়ান সাইড যদি কাপটা জিতে নেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আচ্ছা, একই প্রশ্ন আমি জনাব আব্দুল্লাহ আপনাকে করতে পারি, আপনার কি মনে হয় কোন দল জিতবে?
প্রত্যেকটা বিশ্বকাপের একটা গতি প্রকৃতি থাকে, যেমন ইতালিয়া 90 ছিল একটু ধরনের রক্ষণাত্মক ধরনের একটি ফুটবল, এইবারে ওয়ার্ল্ড কাপ এর শুরু থেকে আমরা যেটা দেখছি খুব আক্রমণাত্মক ফুটবল হচ্ছে। তো সেই দিক থেকে যদি আমি চিন্তা করি কাদের অ্যাটাকিং কার্ড সবচেয়ে ভালো, আমি বলবো এই মুহূর্তে ফ্রান্সের অ্যাটাকিং কার্ড সবচেয়ে ভালো। এবং সাধারণত দেখা যায় যে ইউরোপের কন্টিনেন্টে কিংবা আমেরিকার কন্টিনেন্টে সেই সেই দলই যেতে দু একটি ব্যতিক্রম পাবে। তো ফ্রান্সই হট ফেভারিট আমার কাছে। এছাড়া আমিও সহমত পোষণ করি যে ব্রাজিলের ফুটবল আমার ধারণা নেক্সট রাউন্ড থেকে জমে উঠবে এবং ব্রাজিলেরও ভালো সম্ভাবনা রয়েছে।
আচ্ছা মঞ্জুর মোর্শেদ, আপনার কাছে একটি প্রশ্ন। আমি একটু আগে গোলাম মর্তজার একটি আর্টিকেলের রেফারেন্স দিয়েছিলাম, যেখানে সে লিখেছে যে ফুটবলের জনপ্রিয়তা এবং ফুটবলার তারকা হয়ে ওঠার পেছনে ইউরোপিয়ান ফুটবল অনেকাংশেই উপকার করে খেলোয়াড়দের কি, কিন্তু বাংলাদেশের ফুটবল ভক্তরা কি কারণে ল্যাতিন আমেরিকান ফুটবলের ফ্যান? আপনার কোনো বিশ্লেষণ আছে?
অবশ্যই, এটার সম্ভবত সবচেয়ে বড় কারণ হচ্ছে যে একটা অর্থনৈতিক একটা সংগতি আপনি এখানে মেলাতে পারেন, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে আমাদের অর্থনৈতিক বা আমাদের যে সামাজিক পরিস্থিতি বা রাজনৈতিক যে জীবনাচার, মানে গণতন্ত্রের অভাব, সেটা কিন্তু বেশ পরিলক্ষিত হয় এবং ওদের সঙ্গে অনেক ক্ষেত্রে মিলে যায়। আপনি দেখেন ব্রাজিলে আমরা ছোটবেলায় পড়েছি কালোমানি কিভাবে বেড়ে উঠেছেন দরিদ্রতম একটা পরিবেশ থেকে, ম্যারাডোনা কিভাবে বড় হয়ে উঠেছেন দরিদ্রতম একটা পরিবেশ থেকে, আমরা তো আসলে ধনবান অতটা নই। সুতরাং আর্থসামাজিক ক্ষেত্রে আমাদের যথেষ্ট মিল থাকায় আমার মনে হয় এক ধরনের মানসিক অভিঘাত ঘটে এবং এক ধরনের প্রত্যাশা থাকে যে ঠিক আছে, ওরা তো আমার শ্রেণী থেকেই উঠে এসেছে বা আমাদের কাছাকাছি শ্রেণী থেকেই উঠে এসেছে, সুতরাং আমার সমর্থনটা ওদের দিকে থাকবে। এবং আপনি যদি ইন্ডিভিজুয়াল পারফর্মার হিসেবে যদি বিবেচনা করেন তাহলে দেখবেন যে গত ৩০-৪০ বছরে পৃথিবীতে সেরা দুজন ফুটবলার কিন্তু প্রডিউস করেছে আর্জেন্টিনা। যদি মেধার ভিত্তিতে আপনি তুলনা করেন সে একজনকে দুজনকে পেলের পরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দুজন ফুটবলার, একজন হচ্ছেন ম্যারাডোনা, একজন হচ্ছে মেসি, এবং দুজনই তৈরি হয়েছেন আর্জেন্টিনায়। এছাড়াও ব্রাজিল তৈরি করেছে রোনালদিনোর মতো ফুটবলার, রোনালদোর মতো ফুটবলার, নেইমারের মতো ফুটবলার, যারা ব্যক্তিগত কারিশমায় এতটা উপরে ইউরোপ থেকে হয়তো তাদের সঙ্গে খানিকটা হলে তুলনায় আসতে পারবেন কেবল জিদান এবং ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সব বিবেচনায় এই যে ব্যক্তি পূজা, সেই জায়গা থেকে দক্ষিণ আমেরিকানরা কিন্তু ইউরোপিয়ানদের চেয়ে এগিয়ে, এবং সেখান থেকেই আমার যেটা মনে হয় দক্ষিণ আমেরিকানদের প্রতি বাংলাদেশের মানুষের এক ধরনের আবেগ রয়েছে।
আচ্ছা, আমরা শেষ করব আর এক মিনিটে, এই মাত্র খেলা শেষ হলো ফ্রান্স এবং পেরুর, ফ্রান্স 1-0 গোলে জিতে গেল। শেষ প্রশ্ন, ফুটবল ছাড়া আপনারা যারা বাংলাদেশী সাংবাদিক বা ক্রীড়া ভক্ত ওখানে গিয়েছেন, রাশিয়ায় বাংলাদেশের খাবার দাবারের কোনো ব্যবস্থা পাচ্ছেন কিনা বা পারিপার্শ্বিক অবস্থা কি?
আমরা তো আসলে ধরেন কথার কথা এখানে খাবার দাবারের খুবই সমস্যা হচ্ছে। ব্যক্তিগতভাবে যেটা সপ্তাহে তো একদিন বা দুদিন হয়তো ভাত খেতে পারছি, বাকি দিন আসলে কেএফসি ম্যাকডোনাল্ডস এর উপরেই নির্ভর করতে হচ্ছে। তাছাড়া তো আসলে কাজের মধ্যে এতটা সময় পাওয়া যায় না যে খাওয়ার পিছনে সময় দেওয়া, তো ওই যেটুকু সময় পাই আশেপাশে ওই গুগল করে কেএফসি বা ম্যাকডোনাল্ডস কোথায় রয়েছে সেটা খুঁজে নিয়ে একটু খেয়ে নিই, আর বাকি সময়টা কাজই করতে হয়। তো খাবার দাবারের একটু সমস্যা রয়েছে, হোপফুলি সেটা মানিয়ে নিতে পারছি আমরা।
অনেক ধন্যবাদ আব্দুল্লাহ নাইফি এবং মঞ্জুর মোর্শেদ, আপনাদের দুজনকেই আশা করছি আপনাদের বাকি সময় রাশিয়ায় ভালো কাটবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।
সেলিম হোসেন জানাচ্ছিলেন খেলার খবর। তার সঙ্গে ছিলেন আবদুল্লাহ নাইফি এবং ছিলেন মনজুর মোরশেদ। এবং এই মুহূর্তে আনিস আহমেদ আছেন সংক্ষিপ্ত খবর নিয়ে।
অনেক ধন্যবাদ সঞ্জানা ফিরোজ। সংক্ষিপ্ত খবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে পরিবার বিচ্ছিন্ন করার বিষয়ে অভিবাসন নীতিমালা পরিবর্তন করার একদিন পর প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার অভিবাসন সংক্রান্ত এবং অন্যান্য বিষয়ে দুটি প্রস্তাবের উপর আজ ভোট গ্রহণ করবে। অভিবাসন বিলে যে বিধান উত্থাপন করা হয়েছে তা হচ্ছে, সীমান্ত অবৈধভাবে অতিক্রম করলে শিশুদেরকে আলাদা না করে বাবা মার সঙ্গে আটক করে রাখা হবে। আরও রয়েছে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য $25 কোটি বরাদ্দ করা, বর্তমান ভিসা লটারি মেধাভিত্তিক করা এবং অনথিভুক্ত অভিবাসী, বিশেষ করে যারা শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন, তাদের নাগরিকত্ব প্রদানের পথ খুঁজে বের করা। উত্তর কোরিয়ার কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে দেশকে প্রস্তুত রাখার জন্য জাপান নিরাপদে স্থানান্তর মহড়া বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। জাপান বলছে যে গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের পর কূটনৈতিক সম্পর্কের বরফ গলায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সেখানকার তোজিচি জেলার কর্মকর্তারা বলছেন যে আগামী সপ্তাহে যে স্থানান্তর মহড়া অনুষ্ঠিত হবার কথা ছিল সরকারের অনুরোধে তা বাতিল করা হয়েছে। বার্তা সংস্থা এপি জানাচ্ছে, ইসরায়েলের সরকারি কৌঁসুলিরা সরকারি তহবিলের $1,00,000 যাচ্ছে তাই ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। বলা হচ্ছে তিনি দেশের বিখ্যাত সব রন্ধনশিল্পীদের কাছে খাবার অর্ডার দিয়ে অর্থের অপচয় করেছেন। রাশিয়ার সংবাদ মাধ্যম জানাচ্ছে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনিয়ার প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো 2015 সালের শান্তি চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আলাপ আলোচনা করেছেন। ওই চুক্তি ইউক্রেনের পূর্বাঞ্চলে হিংসা হানাহানি বন্ধ করতেই ব্যর্থ হয়। ক্রেমলিন জানাচ্ছে যে ওই অঞ্চলে ইউক্রেনের সৈন্য মোতায়েনের কারণে ডনবাসে উত্তেজনা বৃদ্ধি, অসামরিক লোকজনের হতাহত হওয়ায় পুতিন তার উদ্বেগ প্রকাশ করেন। 2015 সালে মিনস্কে অস্ত্রবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু ওই অঞ্চলে অপ্রতিরোধ্যভাবেই সহিংসতা চলছে এবং উভয় পক্ষের যোদ্ধারা প্রায় প্রতিদিনই অস্ত্রবিরতি লঙ্ঘন করছেন। রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা বলছে এই দুই নেতা আজ ফোনে কথা বলেন। এটি হচ্ছে গত সপ্তাহে এই দু সপ্তাহের মধ্যে তাদের মধ্যে দ্বিতীয় দফা সংলাপ। বার্তা সংস্থাটি বলছে যে 9 জুন পোরোশেঙ্কো পুতিনকে ফোন করে বন্দি বিনিময় সহ মানবিক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেন। পোপ ফ্রান্সিস তাঁর একদিনের জিনিভা সফরের সময় ক্যাথলিক্স এবং অন্যান্য খ্রিস্টানদের মধ্যে অধিকতর একতা চাইছেন বলে জানান। তিনি বিশ্ব গির্জা পরিষদের 70তম বার্ষিকী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এই গোষ্ঠীটি অন্তর্গত রয়েছে 50 কোটি খ্রিস্টানের প্রতিনিধিত্বকারী 350 প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স এবং অ্যাংলিকান গির্জা। রোমান ক্যাথলিক চার্চ এর সদস্য নয়। জিনিভায় পোপ ফ্রান্সিসকে স্বাগত জানান সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেট এবং অন্যান্য কর্মকর্তা। বৃহস্পতিবার তিনি বিশ্ব গির্জা পরিষদের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নিয়েছেন এবং খ্রিস্টানদের সামগ্রিক প্রার্থনা পরিচালনা করেছেন। পাকিস্তান এই খবরটি নিশ্চিত করেছে যে জঙ্গি নেতাকে খোঁজা হচ্ছিল। আফগানিস্তানের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের ড্রোন আক্রমণে সে নিহত হয়েছে। 13 জুন আফগানিস্তানের সীমান্ত প্রদেশ কুনারে এই আঘাতে বেআইনি ঘোষিত পাকিস্তানি তালেবানের নেতা মোল্লা ফজলুল্লাহ অন্যান্য আরও গুরুত্বপূর্ণ জঙ্গি নেতাসহ নিহত হয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সে সময় এটা জানিয়েছিলেন যে মানুষবিহীন ওই বিমান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র খুব মূল্যবান একজন লক্ষ্যবস্তুর উপর আঘাত হেনেছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি গত শুক্রবার পাকিস্তানের নেতাদের ফোনে এটা নিশ্চিত করেন যে ওই হামলায় ফজলুল্লাহ নিহত হয়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনম এবং ফেসবুকে সহায়তা করেছেন সাবরিনা চৌধুরী। আমি সঞ্জানা ফিরোজ আগামীকাল আমাদের অনুষ্ঠান দেখবার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.